বাংলাদেশে ছাত্র রাজনীতি নিয়ে একটা জিজ্ঞাসা দেখা দিয়েছে এবং আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে সে নিয়েও তোলপাড় চলছে। কাজেই সেই প্রসঙ্গেই আমরা যাচ্ছি আজকের এই আলোচনা, এবং সাধারণভাবে ছাত্র রাজনীতির অবস্থানটা কীরকম সেই দিকগুলোই আলোচনা করব। আজকে আমাদের প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম এম আকাশ। অধ্যাপক আকাশ, আপনাকে স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
আর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা ডক্টর কাবেরী গায়েন। ডক্টর কাবেরী গায়েন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
তাহলে আমরা আলোচনায় যেতে পারি।
আমরা আলোচনা শুরু করব, তার আগে একটু জানিয়ে রাখি যে আসলে যেমনটা আনিস ভাই আপনি বললেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং বর্তমান বাস্তবতা, কেন আমরা এই বিষয়টিকে আজ বেছে নিয়েছি সেটি একটু প্রাসঙ্গিকভাবে বলে দাও।
নিশ্চয়ই
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস অঙ্গঙ্গিভাবে জড়িয়ে আছে, তারপরও নানা ঘটনার কারণে প্রায়ই আলোচনায় আসে বাংলাদেশের বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কি খুব বেশি প্রয়োজন। আমরা দেখলাম সবশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে বুয়েটের শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য ঘোষণা দিয়েছেন যে সাংগঠনিকভাবে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কেন নিষিদ্ধ, খুব কি প্রয়োজন ছিল, শিক্ষার্থীরা দাবি করেছেন, অনেক মহল থেকে দাবি উঠেছে। একই সঙ্গে আবার অনেকেই বলছেন যে আসলে ছাত্র রাজনীতি বন্ধ করা মানে হচ্ছে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলা।
হ্যাঁ, এই কথাটা আজকেই দেখছিলাম যে গতকাল আসলে রাশেদ খান মেনন বলেছেন ছাত্র রাজনীতি বন্ধ করা মানে হলো মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো। আরেকটি বিষয় তিনি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেটা হলো যে ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদীরা তারা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে।
জি, সব মিলিয়েই আমাদের আলোচনা শুরুতেই ডক্টর এম এম আকাশ আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমে একটু বুয়েট নিয়েই আমরা আলোচনা করি, তারপর সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান এবং সেখানে ছাত্র রাজনীতির নামে কি চলে সেই বাস্তবতা নিয়ে কথা বলবো, করণীয় কি সেটা নিয়ে কথা বলবো, যা করা হয়েছে সেটিকে যথার্থ কি না এখন পর্যন্ত সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। দুজনের কাছ থেকেই আমরা ভেঙে ভেঙে আলোচনা যাব। ডক্টর এম এম আকাশ, বুয়েটের সবশেষ পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন। সাধারণভাবে
যদি বলেন তাহলে ছাত্র রাজনীতি থার্ড ওয়ার্ল্ডে, মানে তৃতীয় বিশ্বগুলোতে যেখানে শিক্ষিত লোকের সংখ্যা কম, সেখানে এটা শিক্ষিত সচেতন তরুণদের ছাড়া তো রাজনীতি যথেষ্ট উন্নত মাত্রা বা মানে তার মধ্যে আদর্শ, তার মধ্যে সচেতনতা, এগুলো বিকশিত হবে না। এবং আমাদের দেশে সেই কারণেই ছাত্র রাজনীতি বেশ অগ্রসর ভূমিকা পালন করেছিল, বিশেষ করে ঔপনিবেশিক আমলে বা আধা ঔপনিবেশিক আমলেও, পাকিস্তান আমলে তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ছাত্র রাজনীতি যদি না হতো তাহলে 69-এর গণ অভ্যুত্থান হতো না, 69-এর গণ অভ্যুত্থান না হলে 71-এর মুক্তিযুদ্ধও হতো না। সুতরাং মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের আগের যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতির চরিত্র ছিল আদর্শ ভিত্তিক রাজনীতি, সচেতনতা ভিত্তিক রাজনীতি, গণমুখী রাজনীতি, এবং সেই রাজনীতিতে ক্ষমতার প্রশ্ন ছিল, তাছাড়া ছাত্রদের নিজস্ব সমস্যার প্রশ্নও ছিল। তারা শিক্ষানীতি নিয়েও আন্দোলন করেছেন, আবার দেশের মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য আন্দোলন করেছেন। এবং এই হিসেবে আমি বলবো যে ইতিহাস বলে যে ছাত্র রাজনীতি একটা গৌরব উজ্জ্বল ভূমিকা বাংলাদেশে পালন করেছে। স্বাধীনতার পর ছাত্র রাজনীতি অনেকদিন পর্যন্ত গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছে, এমনকি 90 সালেও এরশাদের পতনের ক্ষেত্রে স্বাধীন ছাত্র রাজনীতির ভূমিকা ছিল খুবই উজ্জ্বল। কিন্তু তারপর থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতি চলে গেছে গুন্ডাদের পকেটে, বিশেষ করে দুটো প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট যে ছাত্র রাজনৈতিক দলগুলো, তারা হন্ডা গুন্ডার রাজনীতি ছাত্র রাজনীতিতে আমদানি করেছে। অন্য ছাত্র রাজনৈতিক দলগুলো শিক্ষানীতি নিয়ে এখনো আন্দোলন করে, সেমিনার করে, সমাজতন্ত্র, পুঁজিবাদ, নিওলিবারালিজম, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে, যেগুলো তাদের লেখাপড়ার সঙ্গেও যায়। এবং এমনকি কোনো কোনো ছাত্র রাজনীতিবিদ ওই মহলের তারা বাইরে শ্রমিকদের ওখানে গিয়েও বক্তৃতা করে। কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে যে যারা প্রাধান্য বিস্তার করে আছে বিভিন্ন শিক্ষা সংগঠনে, যেই রাজনৈতিক দলের লেজুর বলতে পারেন, অঙ্গ সংগঠন বলতে পারেন, তারা কিন্তু এই ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি করছেন না। তারা যেটা করছেন সেটা হলো অনেকটা গাড়ি করে তাদের নেতারা মধুর ক্যান্টিনে আসেন, বার হয়ে যান যখন তখন গেস্ট রুমের নির্যাতিত ছাত্ররা এসে তাদেরকে গার্ড অব অনার দেয়, তারপর ক্যান্টিনে তারা যখন যা খুশি ইচ্ছা খেতে পারে, টেন্ডারের সঙ্গে তারা জড়িত, অস্ত্রবাজির সঙ্গে তারা জড়িত, এবং তারা উপর মহল থেকে এবং প্রশাসন থেকেও আশ্রয় প্রশ্রয় পান।
জি, আমরা আমরা আপনার প্রাথমিক আলোচনার প্রেক্ষাপটে আপনার কাছ থেকে সংক্ষেপে একটু আপনার উত্তরটা জেনে তারপর আমরা অন্য অতিথির কাছে যাব। আপনি যা বললেন সেই অনুসারে কি ছাত্র রাজনীতি থাকা উচিত?
আমার মনে হয় যে ছাত্র রাজনীতিটা প্রশ্নবিদ্ধ হয়নি, প্রশ্নবিদ্ধ হয়েছে বিশেষ ধরনের ছাত্র রাজনীতি। সেই বিশেষ ধরনের ছাত্র রাজনীতিটা বন্ধ হওয়া উচিত, এবং সেটাই সবাই বলবে। সেটার জন্য সমস্ত ছাত্র রাজনীতি বন্ধ করাটা হবে, রাশেদ খান মেনন যেটা বলেছিলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সেটা।
জি, ডক্টর কাবির গায়েন, আপনার কাছ থেকে আপনার প্রাথমিক বিশ্লেষণ শুনে আমরা ভেঙে ভেঙে নিশ্চয়ই আলোচনায় যাব। প্রশ্নটি হচ্ছে বর্তমান বাস্তবতায় ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি কি মনে করেন?
আচ্ছা, যে কথাটি বারবার বলা হচ্ছে এবং প্রফেসর এম এম আকাশও বললেন যে মানে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা, এই যখনই কখন মানে যেটি ঘটনাগুলো ঘটে বারবারই আসে, ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম কথা যদি এক বাক্যে বলি সেটা হচ্ছে আমার প্রবলেমটা ছাত্র রাজনীতি নিয়ে নয়, কোন ধরনের ছাত্র রাজনীতি সেটি নিয়ে। তো আমি বলবো যে ছাত্র রাজনীতি থাকতে পারে, কিন্তু যেভাবে এখন দলীয় লেজুর বৃত্তি হিসাবে ছাত্র রাজনীতিটা হচ্ছে আমরা সেইভাবে ছাত্র রাজনীতিটা চাই না। এবং আমার কাছে মনে হলো যে রাজনৈতিক ভাবে ছাত্ররা তো সংগঠন করতেই পারে, এমনকি অনেকগুলো বিকল্প নিয়ে আমাদের ভাবা যেতে পারে। একটি হতে পারে যে রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি তারা করবে না, এবং ক্যাম্পাসে যে সংগঠনগুলো রাজনীতি করবে তারা ক্যাম্পাস ভিত্তিক এবং ছাত্রদের প্রয়োজন ভিত্তিক বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে। তাদের স্কুল হবে না শেখ হাসিনা, লাল সালাম কিংবা খায়দা জিয়ায় গিয়ে চলো, তাদের স্লোগানগুলো এগুলো হবে না। তাদের স্লোগানগুলো হবে শিক্ষা সংক্রান্ত, ক্যাম্পাস সংক্রান্ত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট, এই জাতীয় বিষয়গুলো নিয়ে তাদের মূল আলোচনা এবং মূল কার্যক্রম হবে। এবং দলীয় লেজুর বৃত্তিটা না করা, গুন্ডামি না করা, এই যে জায়গাগুলো এই চেকগুলোকে দিতে হবে। কাজে আমার কাছে মনে হয় যে রাজনীতির গুণগত পরিবর্তনটা করতে হবে ছাত্র রাজনীতির, কিন্তু ছাত্র রাজনীতিকে ফেলে দেওয়াটা ঠিক হবে না। এই কারণে তার সবচেয়ে বেনিফিশিয়ারি হবে আমার কাছে মনে হয়, আপনি জানেন যে এফমাকাশ ছাত্র দল এবং ছাত্রলীগের কথা বললেন, বিএনপি এবং আওয়ামী লীগের দুই ছাত্র সংগঠনের কথা, কিন্তু হয়তো খেয়াল করেন আমি ওনার সাথে একটুখানি যোগ করতে চাই, আমরা যদি সারা বাংলাদেশে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের তাণ্ডবের জায়গাটা দেখি, তারা কিন্তু ক্ষমতায় না থেকেও তারা কিন্তু প্রচন্ড প্রভাব বিস্তার করেছিলেন এবং অত্যন্ত মানে কি বলবো আক্রমণাত্মক কাজকর্ম করেছেন, খুন করেছেন, মানুষকে আহত করেছেন দীর্ঘ দীর্ঘ বছর ধরে। কাজেই আমাদের রাজনীতির যে সংজ্ঞাটা সেই ছাত্র রাজনীতির সংজ্ঞার জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদেরকে একটু নজর দিতে হবে। এবং সেই নজরের ক্ষেত্রে আমি আবারও বলি যে রাজনৈতিক দলগুলো যেমন রাজনৈতিক দলগুলো মানে শিক্ষাঙ্গনে বা ক্যাম্পাসের কোন ছাত্র সংগঠনে নাক গলাবে না, পৃষ্ঠপোষক বা অভিভাবকত্ব করবে না, এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ে যারা আসে 18 বছরের উপরে যেকোনো ছাত্রছাত্রী অন্য যেকোনো নাগরিকের মতো রাজনৈতিক দলের সদস্য হতে পারে, তবে ওই পরিচয়ে ক্যাম্পাসে তৎপরতা করবে না। বরঞ্চ রাজনৈতিক দল ছাত্র সদস্যদের নিয়ে যাদের তাদের নিজেদের রাজনীতিতে লাগাতে হবে তারা ছাত্র ব্রিগেড করবে, যেমন তাদের নারী ব্রিগেড আছে, যুবকর্মী ব্রিগেড আছে, শ্রমিক ব্রিগেড আছে, তেমন ছাত্র ব্রিগেডও থাকবে। তারা গিয়ে সেই ছাত্র ব্রিগেড যদি ক্যাম্পাসের বাইরে গিয়ে কাজ করে কোনো অসুবিধা নেই।
সমস্যাটা দেখা দিচ্ছে এই কারণে যে আমরা লক্ষ্য করছি যে ছাত্র রাজনীতির সঙ্গে মূল রাজনৈতিক ধারার একটা সম্পৃক্ততা রয়েছে এবং তারা ওতপ্রোতভাবে জড়িত, তারা চেষ্টা করছে, যেটা আপনি বললেন একটু আগে। জি বলুন, আপনি বলুন। হ্যাঁ,
আমার কথাটা হচ্ছে ওই জায়গাটাতে, আপনি আপনিও যে কথাটি বলছেন যে যেভাবে আসলে তো ছাত্র রাজনীতি হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্রদেরকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করছে।
ঠিক, এবং এই কারণে একটু আগে যেটা
আপত্তি, এটা ওই জায়গাটাতে আপত্তি।
একটু আগে আকাশ যে কথাটা বলছিলেন সেটা যথার্থ, যে এবং তহিদও শুরু করেছিলেন ওই কথা দিয়ে যে বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করেছে, সেটা 1952 হোক কিংবা 1969 হোক, এবং এই সেদিন 1990 এর কথাও আমরা বললাম,
90 হোক কিংবা 2013 সালের কথা বলেন, 2013 সালে যে গণজাগরণ মঞ্চ হলো।
হ্যাঁ, একদম একদম ঠিক কথা।
কিন্তু যেভাবে কাজ করেছে ওখানে,
কিন্তু
এই যে সেনা সমর্থিত যে আমাদের মানে ই করা হলো, তখনও বিশ্ববিদ্যালয়ের উপর যে আক্রমণটা চালানো হলো, তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুই প্রধান যে রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠনকে কিন্তু তখন আমরা খুব অ্যাক্টিভ পাইনি, বরঞ্চ যারা আসলে ছাত্র রাজনীতি করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বা সাধারণ ছাত্রছাত্রী যারা ছাত্র রাজনীতিটা করে
দলের সঙ্গে সম্পৃক্ততা না রেখে আলাদা ভাবে ছাত্রদল বলতে আমি কোন বিশেষ দলের কথা বলছি না, ছাত্র রাজনীতি করা সম্ভব কি না? কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এটা খুবই তিক্ত সত্য, যে যে দল যখন ক্ষমতায় থাকে সেই ক্ষমতাসীন দলের যে ছাত্র গোষ্ঠীটি, তারা কিন্তু একেবারে সুপার অ্যাক্টিভ হয়ে যায়। আমি নেতিবাচক দৃষ্টিকোণ থেকেই বলছি। তো আকাশ, আপনি কি মনে করেন যে আমাদের এই ছাত্র রাজনীতিটা মূল রাজনৈতিক দলের সঙ্গে যদি বিচ্ছিন্ন হয়ে করে তারা ছাত্রদের ছাত্র সংগঠন তারা করতে পারে কি, যেখানে একাডেমিক ইন্টারেস্টগুলো প্রাধান্য পাবে?
দেখুন, এখানে দুটো কনসেপ্ট আছে, একটাকে বলে গণসংগঠন, আরেকটাকে বলে অঙ্গ সংগঠন। আমরা যেমন ডাক্তারদের গণসংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের গণসংগঠন আছে, শ্রমিকদের গণসংগঠন আছে। যেমন শ্রমিকদের গণসংগঠনকে আমরা বলি ট্রেড ইউনিয়ন, ডাক্তারদের গণসংগঠনকে আমরা বলি বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এরকম কৃষকদের যেমন কৃষক সমিতি আছে, এই গণসংগঠনগুলো যদি অঙ্গ সংগঠন না হয় এবং এটা এদের গঠনতন্ত্রে যদি এই কথা লেখা থাকে যে কোনো রাজনৈতিক দল তুমি করো না কেন, তুমি যদি আমার এই গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র বিশ্বাস করো তাহলে তুমি আমার এই গণসংগঠনের সদস্য হতে পারবে। যেমন ছাত্র ইউনিয়নের ঘোষণাপত্র অনুযায়ী একজন আওয়ামী লীগ একজন মুক্তিযোদ্ধার যুদ্ধের সমর্থক, রাজাকার আলবদর নয় এবং সমাজতন্ত্রের সমর্থক, এরকম যে কেউ এটার সদস্য হতে পারে। একে কমিউনিস্ট পার্টির নীতি আদর্শকে পালন করতেই হবে এমন কোনো বাধ্যতা নাই। এবং আমাদের সময় আমি যখন ছাত্র ইউনিয়ন করতাম তখন অনেক বাকশাল সমর্থক আওয়ামী লীগ সমর্থকও ছাত্র ইউনিয়ন করত এবং সেটা তারা ছাত্র লীগ করতো না, পছন্দ করতো না এই জন্য। সুতরাং আমি বলতে চাচ্ছি যে গণসংগঠনের যে গণচরিত্র এটা যদি রাজনৈতিক দল অ্যালাউ করে তাহলে এটা সম্ভব, কিন্তু রাজনৈতিক দলই তো সেটা অ্যালাউ করছে না। রাজনৈতিক দল চাচ্ছে তার আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে তাকে ব্যবহার করতে।
রাজনৈতিক দলের আসল স্বার্থটা কি? যেমন ধরুন, এখন যদি আমরা উদাহরণ হিসেবে ক্ষমতাসীন দলের কথাই বলি, তারা তো বেশ ভালোভাবেই আছেন, তাদের কি স্বার্থ এই ছাত্র গ্রুপগুলোকে ব্যবহার করার? সেখানে একটা প্রশ্ন থেকে যায়।
এখানে দুটো মিউচুয়াল স্বার্থ, দুটো মিউচুয়াল স্বার্থ। একটা স্বার্থ হচ্ছে মধ্যবিত্ত ছেলেরা জানে যে তাদের পাশ করার পর চাকরি পেতে হবে, চাকরি পেতে হলে পরে সরকারি বিসিএস পরীক্ষা দিতে হবে এবং সরকার বিসিএস পরীক্ষা দিলেও যে আমি পাশ করলেই যে চাকরি পাবো তা না, কারণ আমার যদি যোগাযোগ না থাকে, আমার সঙ্গে যদি সরকারের পছন্দ না থাকে তাহলে আমি ওই চাকরিটা পাবো না। আসলে আগের থেকে আমি একটু দল করি, নেতাদের সঙ্গে যোগাযোগ রাখি, তাহলে আমার একটা চাকরি। অনেক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছাত্র এই বিবেচনায় যখন বিএনপি ছিল তখন জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত ছাত্র দল করতো, এখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছাত্র দল করছে।
জি ডক্টর কাবরী গায়েন, আপনার কাছে যাব, তার আগে আসলে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে প্রচারিত হচ্ছে, সেখানেও অনেক ধরনের মন্তব্য এসছে, সেগুলো যেমন আপনাদেরকে জানাবো ক্ষণে ক্ষণে, অনেক প্রশ্ন এসছে। তার আগে একজন একজন টেলিফোনে রয়েছেন আমাদের শ্রোতা, তার কাছ থেকে তার প্রশ্ন বা মন্তব্যটি শুনে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
আসসালামু আলাইকুম, আমি নুরি আলম সিদ্দিকি নূর, বিরামপুর দিনাজপুর থেকে বলছি।
জি বলুন।
পহেলে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি জানি যে বা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের দল বা অঙ্গ সংগঠনের প্রত্যেকটি গঠনতন্ত্র উল্লেখ নাই কখনোই যে ভার্সিটিতে পড়লে র্যাগিং করতে হবে, হ্যাঁ এখানে হচ্ছে সন্ত্রাস করতে হবে, চাঁদাবাজি করতে হবে এবং শিক্ষকদেরকে অবদস্থ করতে হবে, পাশাপাশি এই যে আবরার হত্যার মতো একটা মানে দুর্ঘটনা বলবো হত্যাকাণ্ড, একবার পরিকল্পিত হত্যাকাণ্ড করছে, তো যেখানে জয়পুরহাটের একজন আকাশ নামে একজন অভিযুক্ত আসামি আছে, তার বাবা ভ্যান চালায়, ভ্যানে তাকে পড়াশোনা করছে, তো এইরকম একটা মানে কি বলবো মানে হত্যাকাণ্ড হচ্ছে এত কিছুর পরও, হ্যাঁ সরকার বা ওই যারা দলের প্রধান আছেন ও তাদের কি ঘুম ভাঙবে না? দেখতেছে যারা রাজনীতির আশ্রয় নিয়ে তারা এত বড় হ্যাঁ হত্যাকাণ্ড করতেছে, র্যাগিং করতেছে, ছেলেমেয়েদেরকে অত্যাচার করে, তারা টর্চার ফেল তৈরি করেছে, সবকিছুই প্রশাসন জানে, সরকার জানে বা যারা রাজনীতি যারা বোদ্ধা তারা সবাই জানে, কিন্তু তাদের ঘুম ভাঙছে না কেন?
এই প্রশ্ন
যারা সম্মানিত আছেন না অতিথি, আমার সবার কাছে অনুরোধ, আমার এটা কেন ঘুম ভাঙছে না এখনো?
হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন। আর এই প্রসঙ্গে আমি বলি, র্যাগিং এর কথাটা আপনি বললেন, র্যাগ ডে বলে একটা ডে পালন করা হতো এক সময়, এখন কিন্তু র্যাগিং নির্যাতনের পর্যায়ে পৌঁছে গেছে।
এবং আসলে আনিস ভাই এখানে একটু জানিয়ে রাখি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমাদের নিজেদেরও অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে এবং সেগুলো নিশ্চয়ই একটু করে হলেও আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে শেয়ার করব। এবং আমরা একটু আমাদের নুরুল আলম সিদ্দিকী নূর যে প্রশ্নটি করেছেন সেটি একটু কাবির গায়েন আপনার কাছ থেকে মূল্যায়ন চাই, রাজনৈতিক দলগুলোর ঘুম ভাঙছে না কেন?
আচ্ছা, রাজনৈতিক দলগুলো তো আসলে ঘুম ভাঙবে না, তার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে ব্যবহার করছে। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে তারা ছাত্রদেরকে ব্যবহার করছেন, তাদেরকে ছাত্র রাজনীতি করতে দিচ্ছেন না, তারা তাদের রাজনীতির স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন। এখন আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি, আমার মনে হয় শিক্ষক রাজনীতির প্রসঙ্গটিও,
জি আমরা আসলে আমরা ওই বিষয় নিয়ে আলোচনায় আসবো আপনাদের দুজনের কাছে, আপনারা দুজনেই এখন দায়িত্ব রয়েছে।
বলে রাখি, আমরা যদি ধারাবাহিকতাটা দেখি, রাজনৈতিক দলের ঘুম ভাঙবে কেন? তাদের তো ঘুম ভাঙার কথা না, কারণ তারা তো এই কাজটি করছে, তারা ছাত্রদেরকে দিয়ে করাচ্ছে, কাজে তারা তো আসলে জেগেই আছে, তারা জেগে থেকেই ছাত্রদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কারণ আপনারা খেয়াল করবেন যে ছাত্র নেতা যখন যারা ক্ষমতায় থাকেন, তাদের ছাত্র সংগঠনের যে নেতাটি কয়েকজনকে মারতে পারে, ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের উপরে দখল রাখতে পারে, তাদের তারাই নেতৃত্ব পান, তাদের নেতৃত্ব টিকে থাকে এবং তারা পদোন্নতি পান। কাজেই ওই সিস্টেমের অংশ হিসেবেই কিন্তু এই ছাত্র নেতারা এই কাজগুলো করেন। নট দ্যাট যে ছাত্র মানে রাজনৈতিক দলগুলোর ঘুম ভাঙবে, রাজনৈতিক দলগুলো তাদের কাছ থেকে এই আনুগত্যটা চায় এবং এই আনুগত্যের নিশ্চয়তা পাওয়ার পরে তাদের পদ পদবি বৃদ্ধি পায়। কাজে আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক দলগুলো খুব মানে তারা খুব
সদিচ্ছে রয়েছে যে
ঘটনা ঘটলে যারা যখন বলে যে আসলে ওদেরকে আমরা বহিষ্কার করলাম, সেটা তা না, তারা খুব ভালো করে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় যখন যারা ক্ষমতায় থাকেন তাদের ছাত্রদল কি ধরনের দৌরাত্ম্য করেন, তারা খুব ভালো করে জানেন এবং তারা এটাকে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা করেন।
কবি গায়েন, আমরা আবারও আবারও আপনাদের দুজনের কাছে আসব, তার আগে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী বুয়েটের সবশেষ পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছে। যেমনটা আমরা শুরুতে বলেছিলাম যে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আরো কি কি তথ্য রয়েছে তার কাছে একটু শুনি, আবার আপনাদের কাছে আসছি।
আবরার হত্যা মামলার আসামি 19 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এই মামলায় এজাহারভুক্ত 19 জন বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এটা এই মুহূর্ত থেকে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নির্দেশ বন্ধ নিষিদ্ধ করা হলো।
গত রোববার রাতে বুয়েটে শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। এই ঘটনার পর বুয়েট সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবি জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। এরই প্রেক্ষাপটে শুক্রবার বিকেলে ভিসি সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসেন শিক্ষার্থীদের সঙ্গে। বৈঠকের শুরুতেই বুয়েটের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কথা জানান ভিসি। শিক্ষার্থীদের অন্য সব দাবির প্রতিও ইতিবাচক সাড়া দিয়েছে কর্তৃপক্ষ। বলা হয়েছে আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং মামলার সব খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। বিচার কাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে রেগিং বন্ধ করা হবে বলে আশ্বস্ত করেছেন ভিসি। শেরবাংলা হলের প্রভোস্ট আগেই পদত্যাগ করেছেন। আবরার হত্যার ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে আবরার হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচারের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোনো গণতন্ত্রের মৌলিক অধিকার। আবরার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ফ্রান্স বলেছে, এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত। ঢাকাস্থ ফরাসি দূতাবাসের ফেসবুক পোস্টে 3টি শব্দ ব্যবহার করা হয়, কিলিং, সিম্পেথি অ্যান্ড জাস্টিস। শব্দ 3টি হ্যাশট্যাগে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সময়ের উচিত হবে একটি ব্যাপক ভিত্তিক নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করা এবং দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তো আমাদের ঢাকা সংবাদদাতা যে রিপোর্টটি আমরা শুনলাম এবং যে খবরগুলো এখন সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে, সেটা হলো যে 19 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং উপাচার্য অনেকগুলোই আশ্বাস দিয়েছেন। 10টা দাবি ছাত্রদের ছিল, ছাত্রছাত্রীদের ছিল, এবং অধিকাংশ দাবি সম্পর্কেই তিনি ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। আমি যে প্রসঙ্গটি অধ্যাপক এম এম আকাশের কাছে জানতে চাই যে এই রকম আশ্বাস কি বাস্তবে কতখানি প্রযুক্ত হবে, কতখানি প্রয়োগ করা সম্ভব হবে, আবার তিনি কোনো চাপের মুখে পড়বেন কি না, কিংবা এই বহিষ্কৃত ছাত্ররা আবার চলে আসবে কি না, এই বিষয়টি একটু জানতে চাইছি।
দেখুন, আমরা কিছুদিন ধরে দেখছিলাম যে শেখ হাসিনা বলছিল, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যে তার একটা উপায় নেই দুর্নীতি বিরোধী অভিযান না করলে, কারণ 111 এর পুনরাবৃত্তি হবে, এই বলে তিনি দলকে বারে বারে সাবধান করছিলেন। অর্থাৎ পরিস্থিতি এমনিতেই একটা কিনারে পৌঁছে গেছিল। এত দুর্নীতি, এত আইন ভঙ্গ, এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, ব্যাংক ইত্যাদি। সুতরাং এই পটভূমিতে আবরার হত্যাকাণ্ড একটা মারাত্মক জিনিস হিসাবে, কেন, কারণ সিম্পল, সে তো একটা মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, মত প্রকাশ করেছিল, এই মত যদি ভুল হয় তাহলে তুমি সাইবার কোর্টে গিয়ে একটা মামলা করো, বিচার করো, করে যা হয় তাই দায় দাও। কিন্তু ঘটনাটা তো এইভাবে ঘটনাটা ঘটবে একটা ক্ষমতা কাঠামো, ক্ষমতা কাঠামোর একটা প্রান্ত, সেই প্রান্তে একটা বাহিনী, সেই বাহিনীর একটা সম্রাট, সে মনে করে যে আমি যা খুশি তাই করতে পারি, সেই বাহিনীর আশেপাশে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রশাসন, সে মনে করে আমি অসহায়, আমি এখানে হস্তক্ষেপ করতে পারবো না। আবরারের ঘটনায় এই জায়গায় একটা ছিদ্র তৈরি হয়েছে, ছিদ্র আবার বন্যায় এসে ভরে যেতে পারে, আমি নিশ্চিত না, কারণ এটা সমগ্র কাঠামোর পরিবর্তনের দিকেই যেতে হবে। শুধু এক মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ব্যাপার না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি টর্চার চেম্বার নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি গেস্ট রুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং অন্যান্য যারা আছেন তারা কি জানেন না, এবং ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন হয়েছে আমরা কি জানি না। সুতরাং এটা একটা সামগ্রিক সংস্কৃতির ব্যাপার, শাসক দলের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার, তার ক্ষমতার ব্যাপার, তার ম্যাক্রো পলিসির ব্যাপার। তবে হ্যাঁ, এবার জিনিসটা বেশ কঠিন তার পক্ষে, আমি হজম কঠিন হবে এবং কঠিন হবে।
আমি একটু দুঃসাহস করেই অর্থনীতির অধ্যাপককে আরেকটু প্রশ্ন করতে চাই। অর্থনীতি, দেখো প্রাইমারি অর্থনৈতিক বিষয়ে আমার জ্ঞান, একটা কথা ছিল যে ব্যাড মানি ড্রাইভস দ্য গুড মানি অ্যাওয়ে। তো আমাদের রাজনীতিতে কি, ছাত্র রাজনীতিতে কি, মূল রাজনীতিতে সেই রকম কিছু কি ঘটনা ঘটছে ডক্টর আকাশ?
হ্যাঁ, আপাতত আমরা সেরকম দেখতে পাচ্ছি, কারণ এমন তো হওয়ার কথা না যে বুয়েটের অন্য ছাত্ররা সব ভেড়া, অন্য ছাত্ররা আটকাতে পারত, এমন তো হওয়ার কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না যে কেন, তার একটা যুক্তি হচ্ছে যে অর্থ, একটা যুক্তি হচ্ছে প্রলোভন, একটা যুক্তি হচ্ছে ভীতি, একটা যুক্তি হচ্ছে প্রশাসন, রাষ্ট্রশক্তি এবং ছাত্র দলীয় শক্তির একটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন।
জি ডক্টর এম এম আকাশ, আপনার কাছ থেকেই শুরু করতে চাই, কাবেরী জ্ঞানের কাছে পরে যাব নিশ্চয়ই। শিক্ষার্থীরা এসব লোভের কাছে পরাজিত, অন্ততপক্ষে বর্তমান বাস্তবতায় ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের অনেককে এইভাবে মূল্যায়ন করা সম্ভব। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে শিক্ষক যারা, যারা এরই মধ্যে তাদের মেধার যোগ্যতায় শিক্ষক হয়েছেন, বেতন পাচ্ছেন, পড়াচ্ছেন, সম্মান রয়েছে, তাদের মধ্যে কেন আমরা দলীয় রাজনীতির লেজুর বৃত্তি দেখি?
দেখুন, আমি এটা তো ইতিহাস বলতে হবে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা তিনটা ধারায় বিভক্ত ছিল, সাদা, গোলাপি এবং নীল। এবং গোলাপিরা ছিল প্রধান, মানে বামপন্থীরা ছিল প্রধান। তারপরে এক সময় সাদারা প্রধান হয়ে গেল, তখন মানে বিএনপি পন্থী প্রধান হয়ে গেল, তখন গোলাপি আর নীল কিছুদিন একত্রে চলেছে। তারপরে নীল ভাবলো যে সাদাদের কোনো কোনো অংশকে যদি ভাগিয়ে নিয়ে আসা যায়, কম্প্রোমাইজ করা যায়, তো কম্প্রোমাইজ করার একটা উপায় হলো আমাকে প্রমোশন দিব, কম্প্রোমাইজ করার একটা উপায় হলো আচ্ছা তোমাদের প্রমোশন দিব, কম্প্রোমাইজ করার একটা উপায় ভিসি প্যানেলে তোমার একজনের নাম থাকবে। এই ধরনের একটা ক্ষমতার রাজনীতি শিক্ষকদের মধ্যে চলে আসে, ক্ষমতায় থাকতে হবে। আর রাজনৈতিক দলেও তাই, যে কোনো হিসাবে ক্ষমতায় থাকতে হবে, নাহলে 2018 নির্বাচন ওইভাবে হয় নাকি? সুতরাং ক্ষমতায় থাকতে হবে। এটা প্রধান হয়ে যায়, ওরই মারি কি প্রকারে সেটা আর গৌণ হয়ে যায়। সেটা শিক্ষকদের ক্ষেত্রেও হয়েছে, ছাত্রদের ক্ষেত্রেও হয়েছে, রাজনৈতিক ক্ষমতাসীন দলের ক্ষেত্রেও হয়েছে।
জি ডক্টর কাবেরী জ্ঞান, একই প্রশ্ন, শিক্ষার্থীদের বিষয়গুলো তাও একটু অনুমান করা যায়, শিক্ষকরা কেন এমনটা করছেন?
আপনারা দেখবেন রাতের অন্ধকারে, মানে সরকার পরিবর্তন হলো, রাতের অন্ধকারে এসে ভিসি দরজা খুলে ভিসি হচ্ছেন। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1973 অধ্যাদেশে যে জিনিসটি ছিল সেটা হচ্ছে একটা ভিসি প্যানেল হতো, সেই প্যানেল থেকে একজনকে চ্যান্সেলর নিয়োগ দিতেন। কিন্তু দীর্ঘকাল ধরে আমরা দেখছি যে আমাদের সেই প্যানেলটি তৈরি হচ্ছে না। ফলে যে
জিনিসটা আকাশ, আমরা আবারও আপনার কাছে আসছি,
দোষী করছি সকল শিক্ষক, বেশিরভাগ শিক্ষকই হয়তো এখনো এরকম খারাপ হয়নি। আমি তবে আমরা ওই খারাপের বিরুদ্ধে সাহস করে বেশিরভাগ শিক্ষক ভোটও দিচ্ছি না, প্রতিবাদও করছি না, এটা কি?
জি ডক্টর কাবেরী জ্ঞান,
আমি বলছি সেই জায়গাটা হচ্ছে যে যেটা আমরা যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে সরকার নির্বাচিত না নিজে, সত্যি কথা বলতে নির্বাচনটা হচ্ছে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন না, এবং তারা এসে যে কাজটা করছেন বা যারা এসেছেন এর আগে ডিএফ ইলেকশনে বা ধরেন এই বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 1996 এর নির্বাচনের কথা বলেন বা 2008 এর যে নির্বাচন সেখানে কিন্তু ঠিকঠাক নির্বাচনে তারা এসেছেন, কিন্তু তারা এইটা দেননি। কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতিটাকে তারা নিয়ন্ত্রণ করতে চান, ছাত্র সমাজকে তাদের পক্ষে রাখতে চান, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ইমেজ আছে। কিন্তু ফলে যে জায়গাটি হচ্ছে, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যখনই ক্ষমতা পরিবর্তন হচ্ছে রাতারাতি সিনেটে, সিন্ডিকেটে, এমনকি শিক্ষক সমিতিতে পর্যন্ত সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পক্ষের লোকদেরকে রিক্রুট দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানেন এক একবারে 200-300 করে এক একজন ভিসি নিয়োগ দিচ্ছেন দলীয় কর্মীদেরকে, দলীয় কর্মী যাদের দলীয় ভোটটা দেবেন,
শিক্ষক হিসেবে নিয়োগ
দিচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছে শিক্ষক না, রিক্রুটমেন্ট অনেক সময় হয়ে যাচ্ছে যে তারা শিক্ষক রিক্রুট না দিয়ে দিচ্ছেন হচ্ছে দলীয় ভোটার, প্রয়োজনে নিত্য নতুন বিভাগ খুলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং তারা যারা এই অনুদান এবং এই যেটি অনুকম্পর ভিতর থেকে আসছেন তাদের স্বভাবতই মেরুদণ্ডের জ্যোতি থাকে না। তার সাথে প্রলোভন আছে, প্রভোটশিপ, হাউস টিউটারশিপ, হাউস টিউটার হলে ঢাকায় যে বাড়ি ভাড়ার যে দাম, একটা হাউস টিউটার হলে পরে এই দুই মিনিটের হাঁটা পথে তারা একটা খুব ভালো বাসা পেয়ে যাচ্ছেন। বা এই যেহেতু যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো, হ্যালো,
জি আমরা শুনছি, বলুন।
জি, এইগুলো রাখার পরে তারা কিন্তু ওই প্রলোভনের কাছে, আমি এই জায়গাটাকে বলতে চাই, সবাই নিশ্চয়ই নন এবং অল্প কয়েকজন শিক্ষকই কেবলমাত্র যেহেতু পদ পদবিতে আছেন, কিন্তু আসলে কেমন যেন একটা সংস্কৃতি হয়ে গেছে, আমরা কিন্তু বলছি না। আপনারা এখন চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ই হয়ে গেল, আমাদের সিনেটে প্যানেল নির্বাচিত হয়েছে তিনজনের, এখন পর্যন্ত কিন্তু প্যানেল থেকে একজনকে নির্বাচন করা হয়নি। কাকে করা হবে সেটাও কিন্তু, যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনিই যে নির্বাচিত হয়ে আসতে পারবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, এবং সবাই মুখাপেক্ষী হয়ে আছেন প্রধানমন্ত্রী যে ডিসিশন দেন, এমনকি কথা এমনও হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তো বাইরে থেকেও কাউকে দিতে পারেন, এই যেটা কথা হচ্ছে। অর্থাৎ স্বায়ত্ত শাসনের যে জায়গাটি, সেই জায়গাটিকে আসলে স্ম্যাশ করে ফেলা হয়েছে, এবং সেই জায়গাটিতে আসলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জায়গায় তৈরি হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়, এবং সরকারি ভাবে নানাজন অ্যাপয়েন্টেড হচ্ছেন, এবং যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন তারা আসলে সরকারের এজেন্ডাকেই বাস্তবায়ন করেন।
জি, আমাদের সঙ্গে
বাস্তবায়ন করতে গিয়ে হলগুলোতেও ছাত্রদেরকে তারা প্রশ্রয় দেন, এবং ওই ছাত্রদের যে তারা যে রিপোর্ট দেবে তার উপরে তাদের পদ পদবি নির্ভর করে, কাজে এগুলো একটা সিম্বায়োটিক প্রসেস।
জি, আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা আছেন যার মন্তব্য শুনে আমরা যাই। আমরা দুঃখিত যে আসলে অনেক শ্রোতা আমাদের সঙ্গে লাইনে রয়েছেন, ফেসবুকে রয়েছেন, তাদের মন্তব্য পড়তে পারছি না, কারণ আমরা চাচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে একটু বিশ্লেষণ বেশি করে শুনতে। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে খুব সংক্ষেপে যদি প্রশ্নটি করেন। হ্যালো হ্যালো হ্যালো,
ফোন লাইনে আছেন? হ্যালো,
দুঃখিত, খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আসলে আর কোনো শ্রোতার প্রশ্ন নিতে পারছি না। দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে এক মিনিট করে মন্তব্য জানতে চাইব। প্রথমে ডক্টর কাবির গাইন, আপনার কাছ থেকেই শুরু করি।
উপসংহার,
জি, অনেক ধরনের অভিযোগ রয়েছে, সেসব অভিযোগ নিয়ে আসলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আরও বেশি ভারাক্রান্ত করতে চাইনি বলে সেসব অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলিনি। সংক্ষেপে আপনাদের কাছ থেকে একটু একটু করে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কি স্বচ্ছ?
না, একেবারেই নাই।
জি,
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয়, তার কারণ হচ্ছে দীর্ঘকাল ধরে আপনি দেখবেন একেবারেই স্বচ্ছ নয় না, হয়তো ওইভাবে বলবো না, কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে নির্বাচন মানে গুলো হচ্ছে, আমাদের অভিযোগ প্রায়শই আমরা পাই যে দলীয় ভিত্তিতে যখন যে পার্টি ক্ষমতায় থাকেন তাদের নির্বাচিত ভিসাই যেহেতু থাকেন, তারা আবার ভোট তাদের পক্ষেই যাবে এমন শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগ অনেক ক্ষেত্রেই সত্য। কাজে বলতে পারছি না যে নির্বাচন মানে এই যে শিক্ষক নিয়োগ সবসময় স্বচ্ছ।
ডক্টর এম এম আকাশ, ছাত্র রাজনীতি কলুষিত, শিক্ষকরা সাহস পাচ্ছেন না কথা বলতে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে অস্বচ্ছতা, সব মিলিয়ে কোনো ধরনের আশা কি করা যায়?
যথেষ্ট আশা আছে, কারণ আমার ধারণা যে পৃথিবীতে সবসময়ই অগ্রগতি হয় দ্বন্দ্বের মাধ্যমে, এবং দ্বন্দ্ব বিকশিত হতে কোন একটা প্রান্তে পৌঁছে যায় তখন দ্বন্দ্ব আবার ঘুরে দাঁড়ায়, যেই পক্ষ পক্ষ বিপক্ষ বদলাতে থাকে, যারা ওই পক্ষে ছিল তারাও ওই পক্ষে চলে আসে, কারণ তারাও বুঝতে পারে যে যথেষ্ট হয়েছে, দিস ফার অ্যান্ড নো ফার্দার। সুতরাং আমি আশাবাদী।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ এম এম আকাশ এবং কাবেরী গায়েন, আপনাদের উভয়কেই এই চমৎকার বিশ্লেষণের জন্য।
জি, এবং পরিশেষে দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদেরকে শুধু এটুকু বলে রাখি, এম এম আকাশের মতো, কাবেরী গায়েনের মতো আমরাও আশান্বিত হতে চাই, নিশ্চয়ই একদিন সূর্যের আলো ঝলমল করে
উঠবে। আরেকটি প্রসঙ্গ খুব চট করে বলে ফেলি, এই বিষয়ে আমরা ফেসবুক লাইভে যাব আমাদের অন্য আরেকজন বিশ্লেষকের সঙ্গে আজকেই বাংলাদেশ সময় রাত 11:15।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।